শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। আল্লাহ যদি আপনাকে কখনো স্বপ্নে দেখা দিয়ে বলেন, বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দেব, আপনি কি চাইবেন? দীর্ঘায়ু, অনেক সম্পত্তি, প্রচুর সুনাম, নাকি অন্য কিছু? আল্লাহ একদিন হযরত দাউদের পুত্র বাদশাহ সুলাইমানকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, তুমি যে কোনো কিছু আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে তাই দেব। আপনি জানেন কি সুলাইমান কি চেয়েছিলেন? তিনি আল্লাহর কাছে যা চেয়েছিলেন আজ আপনি সে বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। গত ছয়টি পাঠে আমরা আল্লাহর নবী হযরত দাউদের লিখিত ঘটনাগুলো থেকে শিখেছিলাম। জবুর শরীফে আমরা তার লিখিত কয়েকটি কাওয়ালি পড়েছি। গত পাঠে আমরা মসিহের সম্পর্কে হযরত দাউদের ভবিষ্যৎবাণীটি পড়েছি, যেখানে উল্লেখ ছিল যে আদমের সন্তানেরা কিভাবে মসিহের হাতে ও পায়ে প্রেরেক বিদ্ধ করে তাকে হত্যা করবে। নবী দাউদ আরও ভবিষ্যৎবাণী করেছিলেন যে আল্লাহ মসিহকে মৃত্যু থেকে আবার বাঁচিয়ে তুলবেন। আজ আমরা নবী দাউদের ঘটনা থেকে এগিয়ে তার পুত্র বাদশাহ সুলাইমানের কাহিনী নিয়ে আলোচনা করব।
মৃত্যুর সময় কাছে আসলে পর দাউদ তার ছেলে সুলাইমানকে এই সব নির্দেশ দিয়ে বললেন, দুনিয়া সকলেই যে পথে যায়, আমিও এখন সেই পথে যাচ্ছি, কাজেই তুমি শক্ত হও, নিজেকে উপযুক্ত পুরুষ হিসাবে দেখাও। তোমার মাবুদ আল্লাহর ইচ্ছামতো তুমি তার পথে চলবে এবং মুসার শরীয়তে লেখা মাবুদের সব নিয়ম, হুকুম, নির্দেশ ও দাবি মেনে চলবে। এতে তুমি যা কিছু করো না কেন এবং যেখানেই যাও না কেন সফল হতে পারবে। এরপর দাউদ তার পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাকে দাউদ শহরে দাফন করা হল। তিনি ইসরায়েলের উপর ৪০ বছর রাজত্ব করেছিলেন। পরে সুলাইমান তার পিতা দাউদের সিংহাসনে বসলেন এবং তার রাজত্ব শক্তভাবে স্থাপিত হল। সুলাইমান মাবুদকে মহব্বত করতেন, সেজন্য তার বাবা দাউদের হুকুম অনুসারে চলাফেরা করতেন। রাতের বেলায় মাবুদ স্বপ্নের মধ্যে সুলাইমানের কাছে উপস্থিত হলেন। আল্লাহ তাকে বললেন, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব। জবাবে সুলাইমান বললেন, হে আমার মাবুদ আল্লাহ, আমার পিতা দাউদের জায়গায় তুমি এখন তোমার গোলামকে বাদশাহ করেছ, কিন্তু বয়স আমার খুবই কম, তাই জানি না কি করে আমার কর্তব্য পালন করতে হবে। সেজন্য তোমার বান্দাদের শাসন করবার জন্য এবং কোনটা ঠিক বা কোনটা ভুল তা জানবার জন্য তুমি তোমার গোলামের অন্তরে বুঝবার ক্ষমতা দাও, কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতিকে শাসন করে। সুলাইমান এটা চেয়েছেন দেখে মাবুদ খুশি হলেন। আল্লাহ তাকে বললেন, তুমি অনেক আয়ু কিংবা নিজের জন্য ধন সম্পদ কিংবা তোমার শত্রুদের মৃত্যু না চেয়ে যখন সুবিচার করবার জন্য বুঝবার ক্ষমতা চেয়েছ, তখন তুমি যা চেয়েছ তাই আমি তোমাকে দেব। আমি তোমার অন্তরে এমন জ্ঞান ও বিচার বুদ্ধি দিলাম যার জন্য দেখা যাবে যে এর আগে তোমার মতো আর কেউ ছিল না আর পরেও হবে না। এছাড়া যা তুমি চাওনি তাও আমি তোমাকে দিলাম। আমি তোমাকে এমন ধন দৌলত ও সম্মান দিলাম যার ফলে তোমার জীবনকালে বাদশাহদের মধ্যে আর কেউ তোমার সমান হবে না। তোমার পিতা দাউদের মতো করে যদি তুমি আমার সব নিয়ম ও হুকুম পালন করো এবং আমার পথে চলো, তবে আমি তোমাকে অনেক আয়ু দেব। এরপর সুলাইমান জেগে উঠলেন আর বুঝতে পারলেন যে ওটা একটা স্বপ্ন ছিল। পরে সুলাইমান জেরুজালেমে ফিরে গিয়ে মাবুদের শরীয়ত সিন্ধুকের সামনে দাঁড়ালেন এবং অনেক পশু দিয়ে পুরানো কোরবানি ও যোগাযোগ কোরবানি দিলেন। তারপর তার সমস্ত কর্মচারীদের জন্য একটা ভোজ দিলেন। এক সময়ে দুজন বেশ্যাস্ত্রী লোক এসে বাদশার সামনে দাঁড়াল। তাদের মধ্যে একজন বলল, হে হুজুর, এই স্ত্রীলোকটি এবং আমি একই ঘরে থাকি। সেখানে থাকবার সময় আমার একটি ছেলে হল। আমার ছেলের জন্মের তিন দিন পরে এই স্ত্রীলোকটিরও একটি ছেলে হল। ঘরে আর কেউ ছিল না। কেবল আমরা দুজনই ছিলাম। রাতের বেলায় এই স্ত্রীলোকটির চাপে তার ছেলেটি মারা গেল। মাঝরাতে আপনার বাদী আমি যখন ঘুমিয়েছিলাম, তখন সে আমার পাশ থেকে আমার ছেলেটিকে নিয়ে আমার বুকের কাছে রাখল। শেষ রাতে আমার ছেলেকে দুধ খাওয়াতে উঠে দেখলাম ছেলেটি মরা। সকালের আলোতে আমি যখন তাকে ভালো করে দেখলাম, তখন বুঝলাম সে আমার নিজের ছেলে নয়। তখন অন্য স্ত্রীলোকটি বলল, না না, জীবিত ছেলেটি আমার আর মরাটা তোমার। কিন্তু প্রথমজন জোর দিয়ে বলল, না, মরাটা তোমার আর জীবিতটা আমার। এভাবে বাদশার সামনেই তারা কথা কাটাকাটি করতে লাগল। বাদশা বললেন, এ বলছে আমার ছেলে বেঁচে আছে আর তোমারটা মারা গেছে। আবার ও বলছে, না না, তোমার ছেলে মারা গেছে, আমারটা বেঁচে আছে। তখন বাদশা বললেন, আমাকে একটা তলোয়ার দাও। তখন বাদশার কাছে একটা তলোয়ার আনা হল। তিনি হুকুম দিলেন, জীবিত ছেলেটিকে কেটে দুভাগ করো এবং একে অর্ধেক আর ওকে অর্ধেক দাও। যার ছেলেটি বেঁচেছিল, ছেলের জন্য সেই স্ত্রীলোকের মন ব্যাকুল হওয়াতে সে বাদশাকে বলল, হে হুজুর, মিনতি করি, ওকেই আপনি জীবিত ছেলেটি দিয়ে দিন, ছেলেটিকে হত্যা করবেন না। বাদশা তখন তার রায় দিয়ে বললেন, জীবিত ছেলেটি ওই প্রথম স্ত্রীলোকটিকে দাও, ওকে কেটো না, ওই ওর মা। বাদশার দেওয়া রায় শুনে ইসরায়েলের সকলের মনে বাদশার প্রতি ভয় জেগে উঠল, কারণ তারা দেখতে পেল যে সুবিচার করবার জন্য তার মনে আল্লাহর দেওয়া জ্ঞান রয়েছে। আল্লাহ সুলাইমানকে সাগরপাড়ের বালুকণার মতো প্রচুর পরিমাণে জ্ঞান, বিচার বুদ্ধি ও বুঝভার ক্ষমতা দান করলেন। পূর্বদেশের এবং মিশরের সমস্ত জ্ঞানী লোকদের চেয়ে সুলাইমানের জ্ঞান ছিল বেশি। সমস্ত লোকের চেয়ে তিনি বেশি জ্ঞানবান ছিলেন। তার সুনাম আশেপাশে সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। তিনি 3000 সৎ উপদেশের কথা বলেছিলেন এবং 1005টা গজল রচনা করেছিলেন। দুনিয়ার যেসব বাদশারা সুলাইমানের জ্ঞানের বিষয়ে শুনেছিলেন, তারা তার জ্ঞানপূর্ণ কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন। এভাবে সমস্ত জাতির লোক তার কাছে আসত।
এরপরে কিতাবে উল্লেখ আছে, সে সময় একজন রানী ছিলেন, সাবা দেশের রানী, যিনি সুলাইমানের অগাধ জ্ঞান ও জগৎময় সুনামের কথা শুনেছিলেন। তিনি যা শুনেছিলেন সে কথা সত্য নাকি মিথ্যা তা যাচাই করবার জন্য তিনি জেরুজালেমের পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই রানী যেখানে বসবাস করতেন তা জেরুজালেম থেকে অনেক দূরে। সাবা নামক দেশটি অবস্থিত ছিল সৌদি আরবের দক্ষিণ দিকে। সে সময়ের সাবা দেশটি বর্তমান সময়ের ইয়েমেন নামে পরিচিত। সেই দেশ এবং জেরুজালেমের মধ্যকার দূরত্ব ছিল প্রায় 2000 কিলোমিটার। কিন্তু সুলাইমানের সাথে সাক্ষাৎ করার জন্য এত দীর্ঘ দূরত্ব সাবা দেশের রানীকে বিন্দুমাত্র নিরাশ করেননি। কিতাবে 10 অধ্যায়ে লেখা আছে,
সুলাইমানের সুনাম ও তার মধ্য দিয়ে প্রকাশিত মাবুদের গৌরবের কথা শুনে সাবা দেশের রানী কঠিন কঠিন প্রশ্ন করে তাকে পরীক্ষা করবার জন্য আসলেন। তিনি অনেক লোক ও উট নিয়ে জেরুজালেমে এসে পৌঁছালেন। উটের পিঠে ছিল খুশবু মশলা, প্রচুর পরিমাণে সোনা ও মণিমুক্তা। তিনি সুলাইমানের কাছে এসে তার মনে যা যা ছিল তা সবই তাকে বললেন। সুলাইমান তার সব প্রশ্নের জবাব দিলেন। বাদশার কাছে কোনো কিছুই এমন কঠিন ছিল না যা তিনি তাকে বুঝিয়ে বলতে পারেননি। সাবার রানী সুলাইমানের সমস্ত জ্ঞান ও তার তৈরি রাজবাড়ি দেখলেন। তিনি আরও দেখলেন তার টেবিলের খাবার, তার কর্মচারীদের থাকবার জায়গা, সুন্দর পোশাক পরা তার সেবাকারীদের, তার পানি পরিবেশকদের এবং মাবুদের ঘরে তার পোড়ানো পশুর সংখ্যা। এইসব দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বাদশাকে বললেন, আমার নিজের দেশে থাকতে আপনার কাজ ও জ্ঞানের বিষয়ে যে খবর শুনেছি তা সত্যি, কিন্তু এখানে এসে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি সেসব কথা বিশ্বাস করিনি। সত্যি, এর অর্ধেকও আমাকে বলা হয়নি। যে খবর আমি পেয়েছি আপনার জ্ঞান ও ধন তার চেয়ে অনেক বেশি। আপনার লোকেরা কত সুখী, এরা সবসময় আপনার সামনে থাকে ও আপনার জ্ঞানের কথা শোনে। আপনার সেই কর্মচারীরা কত ভাগ্যবান। আপনার মাবুদ আল্লাহর প্রশংসা হোক, যিনি আপনার উপর খুশি হয়ে আপনাকে ইসরায়েলের সিংহাসনে বসিয়েছেন। বনি ইসরায়েলদের তিনি চিরকাল মহব্বত করেন বলে তিনি সুবিচার ও ন্যায় রক্ষার জন্য আপনাকে বাদশা করেছেন।
শ্রোতাবন্ধু, আমাদের পাঠ আজ এখানেই সমাপ্ত করতে হবে, কিন্তু আল্লাহর কিতাব সাবার রানীর সম্পর্কে যা বলেছেন তা এখানেই শেষ হয়ে যায়নি। সে সময় থেকে প্রায় 1000 বছর পরে মসীহ বাদশাহ সোলায়মন ও সাবার রানীর সম্পর্কে বলেছিলেন,
রোজ হাসরে সাবা দেশের রানী উঠে এই কালের লোকদের দোষ দেখিয়ে দেবেন, কারণ বাদশাহ সোলায়মানের জ্ঞানের কথাবার্তা শুনবার জন্য তিনি দুনিয়ার শেষ সীমা থেকে এসেছিলেন। আর দেখুন, এখানে সোলায়মানের চেয়ে আরও মহান একজন আছেন।
আপনি কি শুনেছেন মসীহ কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বাদশাহ সোলায়মানের জ্ঞানের অনুসন্ধান করতে আসা সাবা রানী প্রায়শই মসীহের গৌরব অবজ্ঞাকারীদের দোষী করে তুলবেন। বাদশাহ সোলায়মানের গৌরবের কারণ অনুসন্ধান করা ও তার জ্ঞানের কথা শোনার জন্য সাবা রানী তার ক্ষমতার মধ্যে যা যা করা সম্ভব ছিল তাই করেছিলেন। তিনি যা শুনেছিলেন তার সত্যতা যাচাই করার জন্য তিনি প্রায় 4000 কিলোমিটার পথ যাতায়াত করেছিলেন। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে। মসীহ যিনি ভেস থেকে এসেছিলেন তিনি বাদশাহ সোলায়মানের চেয়ে গৌরব, মহিমা, জ্ঞান ও ক্ষমতায় অনেক বেশি। তথাপি আদমের সকল সন্তানেরা তার গৌরব স্বীকার করে না, এমনকি তারা সঠিক সত্য অনুসন্ধান করতে চায় না। তাই মসীহ বলেছিলেন,
রোজ হাসরে সাবাদেশের রানী উঠে এই কালের লোকদের দোষ দেখিয়ে দেবেন, কারণ বাদশাহ সোলায়মানের জ্ঞানের কথাবার্তা শুনবার জন্য তিনি দুনিয়ার শেষ সীমা থেকে এসেছিলেন। আর দেখুন, এখানে সোলায়মানের চেয়ে আরও মহান একজন আছেন।
আজ আপনারা যারা শুনছেন, আপনারা কি আল্লাহর পাঠানো সেই মসীহের গৌরব মহিমা উপলব্ধি করতে পেরেছেন, নাকি আপনারা তাকে নবীদের মতোই মনে করছেন? আপনি কি স্মরণ করতে পারেন মসীহ উপাধির অর্থ কি? হ্যাঁ, এর অর্থ হল আল্লাহ যাকে মনোনীত করেছেন। মসীহ হলেন এমন একজন যাকে আল্লাহ দুনিয়ার নাজাতদাতা ও বিচারকর্তা হিসাবে মনোনীত করেছেন। তথাপি বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই তাকে অস্বীকার করে থাকে। তারা জানে না যে তিনি কে, কারণ তারা তার বিষয়ে জানার জন্য নবীদের কিতাবগুলো কখনও পড়েনি। আমাদের সময় প্রায় শেষ, কিন্তু আজ বিদায় নেবার পূর্বে আপনাদের জেনে রাখা দরকার যে বাদশাহ সোলায়মান অসাধারণ ও গভীর জ্ঞানপূর্ণ তিনটি কিতাব লিখেছিলেন, যা পাক কিতাবেরই অংশ। এই কিতাবগুলো হল মেশাল, হেদায়তকারী এবং সোলায়মান। তার পিতা হযরত দাউদের মতো বাদশাহ সোলায়মানও কয়েকটি কাওয়ালি রচনা করেছিলেন, যা জবুর শরীফের অন্তর্গত। আজকের অনুষ্ঠান শেষ করার পূর্বে আমরা জবুর শরীফের 72তম অধ্যায়টি পাঠ করতে চাই, যা বাদশাহ সোলায়মান রচনা করেছিলেন। এই কাওয়ালিতে বাদশাহ সোলায়মান ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ মানবজাতিকে ধার্মিকতার সাথে ন্যায় বিচার করার জন্য দুনিয়াতে আবার ফিরে আসবেন। চলুন শুনে নেয় যাক বাদশাহ সোলায়মান সেই সর্বশ্রেষ্ঠ রাজা যিনি জ্ঞান ও গৌরবে তার চেয়ে অনেক মহান ছিলেন তার বিষয়ে কি লিখেছেন। মসীহের বিষয়ে বাদশাহ সোলায়মান লিখেছিলেন,
তিনি ন্যায়ভাবে তোমার বান্দাদের বিচার করবেন আর অত্যাচারিতদের সুবিচার করবেন। তার রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত, দুনিয়ার শেষ পর্যন্ত হোক। মরুভূমির লোকেরা তার কাছে নত হোক আর তার শত্রুরা তাকে পায়ে ধরে সালাম করুক। সাবা ও সবা দেশের বাদশারাও তার পাওনা উপহার তাকে দিক। সমস্ত বাদশারা তার কাছে মাথা নিচু করুক আর সমস্ত জাতি তার সেবা করুক। তিনি অনেকদিন বেঁচে থাকুন, তার সুনাম চিরকাল স্থায়ী হোক। সূর্য যতদিন আলো দেবে ততদিন তার সুনাম বহাল থাকুক। তার মধ্য দিয়ে সমস্ত জাতি যেন দোয়া পায়, তারা তাকে মোবারক বলুক। আল্লাহ মাবুদ যিনি ইসরায়েলের আল্লাহ তার প্রশংসা হোক। কেবল তিনিই অলৌকিক চিহ্ন দেখান, চিরকাল তার মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক। সারা দুনিয়া তার মহিমায় পূর্ণ হোক, আমিন।
এভাবেই বাদশাহ সোলায়মান ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন দুনিয়ার সমস্ত মানুষ রাজাদের রাজা ও জগতের বিচারকর্তা মসীহের সামনে নত হবে। আল্লাহ নিশ্চয় চান যেন আমরা আজ তার কাছে আত্মসমর্পণ করি। আপনার ইচ্ছা কি? আপনি কি সত্যি আল্লাহর কাছে নত হয়েছেন? আল্লাহ যাকে পাঠিয়েছিলেন এবং যিনি পুনরায় আসছেন, আপনি কি সত্যি সেই মসীহের গৌরব ও ক্ষমতার কথা স্বীকার করেছেন, নাকি আপনি তাকে অন্য নবীদের মতো একই কাতারে রেখে বিচার করছেন? যদি আপনি একটু সময় নিয়ে নবীদের কিতাবগুলো অনুসন্ধান করে দেখেন, আপনি ঠিক খুঁজে পাবেন যে মসীহই সেই প্রকৃত নাজাতদাতা ও দুনিয়ার বিচারকর্তা, যার বিষয়ে সকল নবীগণেই সাক্ষ্য বহন করেছিলেন। তাই কিতাব এ বিষয়ে বলে থাকে যে
সব নবীরাই তার বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছেন যে তার উপর যারা ঈমান আনে তারা প্রত্যেকে তার গুণে গুনাহের মাফ পায়। আপনি কি নবীদের কথা বিশ্বাস করেন?
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বন্ধুগণ, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় পরবর্তী পাঠে আমরা আল্লাহর নবী ইলিয়াস, যিনি বেস থেকে আগুন নামিয়ে এনেছিলেন, তার জীবনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আপনাদের বরকত দান করুন যেন আপনারা মসীহের এই ঘোষণাটি নিয়ে গভীরভাবে ধ্যান করতে পারেন, যেমনটি লেখা আছে,
রোজ হাসরে সাবা দেশের রানী উঠে এই কালে লোকদের দোষ দেখিয়ে দেবেন, কারণ বাদশাহ সুলাইমানের জ্ঞানের কথাবার্তা শুনবার জন্য তিনি দুনিয়ার শেষ সীমা থেকে এসেছিলেন, আর দেখুন এখানে সুলাইমানের চেয়ে আরও মহান একজন আছেন।